বাইবেলের দ্বিতীয় তিমোথীয় দুইয়ের অধ্যায় ১৯ থেকে ২৬ পদ। তবু ঈশ্বরের গাঁথা শক্ত ভিত্তি দাঁড়িয়েই আছে, আর তার উপর সিলমোহরের মতো করে এই কথাগুলো লেখা আছে। প্রভু জানেন কারা তার, আর যে কেউ খ্রিস্টকে প্রভু বলে ডাকে সে সমস্ত পাপ থেকে দূরে যাক। বড় বাড়িতে কেবল যে সোনারূপার বাসন থাকে তা নয়, কিন্তু কাঠের ও মাটির বাসনও থাকে। তার মধ্যে কতকগুলো বাসন সম্মানের কাজে, আর কতকগুলো বাসন নিচু কাজে ব্যবহার করা হয়। যারা এসব নিচু কাজের বাসনের মতো, তাদের থেকে সরে এসে যদি কেউ নিজেকে শুচি করে, তবে সে এমন বাসনের মতো হবে যা সম্মানের কাজে ব্যবহার করা হয়। পবিত্র উদ্দেশ্যে তাকে আলাদা করে রাখা হবে, সে প্রভুর কাজে লাগবে এবং সব ভালো কাজ করবার জন্য সে প্রস্তুত থাকবে। যৌবনের মন্দ কামনা বাসনা থেকে তুমি পালাও, এবং যারা খাঁটি অন্তরে প্রভুকে ডাকে তাদের সঙ্গে সৎ জীবন, বিশ্বাস, ভালোবাসা ও শান্তির জন্য আগ্রহী হও। বাজে মূর্খ তর্কাতর্কিতে যোগ দিও না, কারণ তুমি তো জানো সেগুলো শেষ পর্যন্ত ঝগড়া বিবাদের সৃষ্টি করে। যে প্রভুর দাস তার ঝগড়া করা উচিত নয়, বরং তাকে সকলের প্রতি দয়ালু হতে হবে। তার অন্যদের শিক্ষাদানের ক্ষমতা এবং সহ্যগুণ থাকতে হবে। যারা তার বিরুদ্ধে দাঁড়ায় তাদের তাকে নম্রভাবে শিক্ষা দিতে হবে, সেই শিক্ষা যেন তিনি এই আশায় দেন যে ঈশ্বর তাদের মন ফিরাবার সুযোগ দেবেন, যাতে ঈশ্বরের সত্যকে তারা গভীরভাবে বুঝতে পারে। তার ফলে তারা বুঝতে পারবে যে শয়তানই তার ইচ্ছা পালন করবার জন্য তাদের ধরেছিল, আর এতে তার ফাঁদ থেকে তারা পালিয়ে আসবে। গর্জনকারী সিংহ। নিজেদের দমনে রাখো ও সতর্ক থাকো, কারণ তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো করে কাকে খেয়ে ফেলবে তার খোঁজ করে বেড়াচ্ছে। প্রেরিত পিতর যখন বলেছেন যে গর্জনকারী সিংহ কাকে গ্রাস করবে সেই জন্য খুঁজে বেড়াচ্ছে, তখন তিনি জীববিজ্ঞানের একটি মহাসত্যকে প্রকাশ করেছেন। আফ্রিকাতে তিনটি হিংস্র প্রাণী রয়েছে যেগুলো শিকারের জন্য সবসময় ওত পেতে বসে থাকে, সিংহ, চিতাবাঘ এবং হায়না। হায়না সম্পূর্ণ গ্রাস করে না, কিন্তু আক্রমণ ও হত্যা করে এবং কয়েক কামড় খেয়ে তাড়াতাড়ি পালিয়ে যায়। চিতাবাঘও তার শিকার ধরে খায় না, সে শুধুমাত্র তার রক্ত চষে, কিন্তু সিংহ শিকার ধরে সম্পূর্ণ খেয়ে ফেলে, কিছুই অবশিষ্ট রাখে না। এখানে আমরা আত্মধ্বংসকারী শয়তানের কি বিভৎস চিত্রই না দেখতে পাই। যাকব চার অধ্যায় সাত পদে আমাদের বলা হয়েছে যেন আমরা শয়তানকে রুখে দাঁড়াই। আমাদের নিজেদের শক্তিতে আমরা কখনো তা করতে পারি না। যেখানে আদম ও হবা সম্পূর্ণ নিষ্কলঙ্ক জায়গায় অবস্থান করেও শয়তানের ফাঁদে পড়েছিল, সেখানে আমরা কেমন করে বিপক্ষ শয়তানের এই মৃত্যু ফাঁদ এড়াতে পারি? প্রভু যীশু খ্রিস্ট এর উত্তর দিয়েছেন এবং মরুপ্রান্তরে শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের জন্য একটা যথার্থ আদর্শ রেখে গেছেন। তিনি পবিত্র শাস্ত্র লুক লিখিত সুষমাচার চারের অধ্যায় ১ থেকে ১৩ পদ ব্যবহার করেছিলেন। এই জন্য পবিত্র আত্মা চান যেন আমরা সব সময় ঈশ্বরের বাক্য মুখস্থ করি। এতে শয়তান যখন আমাদের পরীক্ষায় ফেলার জন্য তার মুখ খোলে, তখন পবিত্র আত্মা আমাদের তা স্মরণ করিয়ে দিতে পারেন, আর আমরা আমাদের আত্মিক শত্রু শয়তানের বিরুদ্ধে খড়গরূপী ঈশ্বরের বাক্য ব্যবহার করতে পারি। অতএব যখন আমরা শয়তানের মুখোমুখি হই, তখন সাহায্যের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টকে আহ্বান করতে হবে এবং তার লিখিত বাক্য স্মরণ করতে হবে। এভাবে শয়তানের সমস্ত চালাকি ও গর্জন স্তব্ধ করে দিতে হবে। যদি আমরা নিজেদের দমন না করি এবং সতর্ক না হই, তবে সেই শয়তান আমাদের জীবন ও সাক্ষ্য সম্পূর্ণ ধ্বংস করে দেবে। যাইতে স্বর্গপুরি নাহি কিরে পথে ওরি, দিয়াবল কি গেছে মরি নাহি কি বিপদ তবে। বাইবেলের ইব্রীয় ১১ অধ্যায় ৩১ থেকে ৪০ পদ, বিশ্বাসের জন্যই রাহব, বেশ্যা, জিরিহ শহরে বাসকারী অবাধ্য লোকদের সঙ্গে ধ্বংস হননি, কারণ তিনি সেই গুপ্তচরদের বন্ধুর মতো গ্রহণ করেছিলেন। এর বেশি আমি আর কি বলবো। গিদিয়ন, বারক, শিমশন, জিপ্তহ, দাউদ, সমুয়েল আর নবীদের কথা বলবার সময় আমার নেই। বিশ্বাসের দ্বারাই তারা রাজ্য জয় করেছিলেন, ন্যায় বিচার করেছিলেন, ঈশ্বরের প্রতিজ্ঞা করা জিনিস পেয়েছিলেন, সিংহদের মুখ বন্ধ করেছিলেন, ভীষণ আগুনের তেজ কমিয়ে দিয়েছিলেন, ছোড়ার আঘাত থেকে রক্ষা পেয়েছিলেন, দুর্বল হয়েও শক্তিশালী হয়েছিলেন, যুদ্ধে শক্তি দেখিয়েছিলেন এবং বিদেশী সৈন্যদলগুলোকে তাড়িয়ে দিয়েছিলেন, স্ত্রীলোকেরা তাদের মৃত লোকদের আবার জীবিত অবস্থায় ফিরে পেয়েছিলেন, অন্যেরা নিজের ইচ্ছায় জেল থেকে খালাস না নিয়ে মার খেয়ে মরেছিলেন, যেন তারা মৃত্যু থেকে জীবিত হয়ে আরও ভালো জীবনের অধিকারী হন। আবার অন্যেরা ঠাট্টা তামাশা ও ভীষণ মারধর, এমনকি হাতকড়া ও জেলখাটা পর্যন্ত সহ্য করেছিলেন। লোকে তাদের পাথর মেরেছিল, করাত দিয়ে দুটুকরো করে কেটেছিল, ছোরা দিয়ে খুন করেছিল, তারা অত্যাচার ও খারাপ ব্যবহার পেয়েছিলেন, আর অভাবে পড়ে ভেড়া ও ছাগলের চামড়া পরে ঘুরে বেড়াতেন। তারা মরুভূমিতে মরুভূমিতে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় এবং গর্তে গর্তে পালিয়ে বেড়াতেন। এই লোকদের স্থান দেবার যোগ্যতার জগতের ছিল না। বিশ্বাসের জন্যই তারা সবাই প্রশংসা পেয়েছিলেন, কিন্তু ঈশ্বর যা দেবার প্রতিজ্ঞা করেছিলেন তা তারা পাননি, কারণ ঈশ্বর আমাদের জন্য আরও ভালো কিছু ঠিক করে রেখেছিলেন। তিনি ঠিক করেছিলেন যে আমাদের বাদ দিয়ে তাদের পূর্ণতা দান করা হবে না। মহান সৈনিক খ্রিস্ট যিশুর একজন উপযুক্ত সৈনিকের মতো তুমি আমাদের সঙ্গে কষ্ট সহ্য করো। দ্বিতীয় তিমোথিও ২ অধ্যায় ৩ পদ, যিশুখ্রিস্টের জন্য যারা শহীদ হয়েছেন, যখন আমরা তাঁদের কথা বলি তখন এমনিতেই প্রেরিত এবং তাদের উত্তরাধিকারীদের কথা আমাদের মনে পড়ে যায়। আমরা যতদূর জানি ১২ জন প্রেরিতের মধ্যে একমাত্র প্রেরিত জোহন ছাড়া অন্যরা সবাই শহীদের মৃত্যুবরণ করেছেন। প্রাথমিক মণ্ডলীর হাজার হাজার লোককে যিশুখ্রিস্টের উপর বিশ্বাসের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। তাদের একজন হলেন স্মুর্ণার বিশপ পলিকার্প। তিনি যৌবনকালে প্রেরিত জোহনের সাক্ষাৎ পেয়েছিলেন। তার বয়স যখন ৮৬ বছর তখন তিনি এক কঠিন বিচারের সম্মুখীন হয়েছিলেন, কারণ তাকে কৈশরের মূর্তির কাছে মাথা নত করতে বলা হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। বিচারক এই বৃদ্ধ ভদ্রলোককে বাঁচাতে চেয়েছিলেন, তাই একদম শেষ মুহূর্তে যখন সৈন্যরা এই শ্রদ্ধাস্পদ মানুষটিকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য বাঁধতে যাবেন, তখন বিচারক বললেন, এখনও সময় আছে, সম্রাটের মূর্তির কাছে মাথা নোয়াতে রাজি হন, আমি আপনাকে মুক্তি দেব, খ্রিস্টকে ধিক্কার দিন। পলিকার্প বললেন, ৮৬ বছর আমি তার সেবা করে আসছি, আমার ক্ষেত্রে তিনি কোনো ভুল করেননি, আমার প্রাণের রাজা যিনি আমাকে উদ্ধার করেছেন, কি করে আমি তাকে ধিক্কার দেব? তিনি আপন মুক্তিদাতার উদ্দেশ্যে জীবন উৎসর্গ করার এই সুবর্ণ সুযোগ পেয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রাণ ত্যাগ করলেন। শহীদ হোক আর না হোক, যুগে যুগে বিশ্বাসে বীরগণের আবির্ভাব হয়েছিল। এখনও অনেকে আমাদের এই প্রজন্মে প্রভুর জন্য তাদের সবকিছু উৎসর্গ করছে। আপনি কি খ্রিস্টের একজন সত্যিকারের সৈনিক? আপনি কি অতীতের সাধুদের মতো দুঃখ, কষ্ট, অবজ্ঞা ও বিদ্রূপ সহ্য করতে চান? আপনি যদি দুর্বল চিত্ত বিশ্বাসী হন, তবে প্রভু যিশুর দুঃখ ভোগের কথা স্মরণ করুন। স্মরণ করুন সেই সব বিশ্বাসীদের কথা, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে হৃদয় বিদারক এবং মর্মান্তিক পরিস্থিতির মধ্যেও সুদৃঢ় চিত্তে তাদের বিশ্বাসের কথা স্বীকার করেছেন। আপনার দুর্বলতাজনিত পাপ প্রভুর কাছে স্বীকার করুন এবং সেই মহান বিজয়ী সৈনিকদের দলে যোগ দিয়ে প্রভু যিশুখ্রিস্টের একজন মহান সৈনিক হন। মনে কি ভেবেছ ভাই, বিনা যুদ্ধে স্বর্গে যাবে? অক্ষয় মুকুট তুমি বিনা কষ্টে শিরে পাবে? বাইবেলের ইব্রীয় ১২ অধ্যায় ৩ থেকে ১১ পদ, যিনি পাপীদের এত বড় শত্রুতা সহ্য করলেন, তোমরা তার বিষয়ে চিন্তা করো, যেন তোমাদের মন দুর্বল ও নিরাশ হয়ে না পড়ে। পাপের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তোমাদের তো এখনো রক্তপাত হবার মতো অবস্থা হয়নি। ঈশ্বর তার সন্তান হিসেবে তোমাদের উৎসাহ দিয়ে যে কথা বলেছেন তা তোমরা ভুলে গেছ। তিনি বলেছেন, হে আমার সন্তান, প্রভুর শাসনকে তুচ্ছ করো না, আর তিনি যখন শাস্তি দেন তখন নিরাশ হইও না, কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন, আর সন্তান হিসাবে যাদের গ্রহণ করেন তাদের প্রত্যেককে তিনি শাস্তি দেন। তোমরা এসব কষ্ট শাসন হিসাবে ভোগ করছ, ঈশ্বর তোমাদের প্রতি পিতার মতোই ব্যবহার করছেন। এমন ছেলে কি কেউ আছে যাকে তার বাবা শাসন করেন না? প্রত্যেক ছেলেকেই শাসন করা হয়। তোমরা যদি শাসন না পেয়ে থাকো তবে তো তোমরা জারজ, সত্যিকারের সন্তান নও। এছাড়া আমরা দেখেছি আমাদের জাগতিক পিতারা আমাদের শাসন করতেন এবং আমরা তাদের সম্মান করতাম। তাহলে জীবন পাবার জন্যে আমাদের স্বর্গস্থ পিতার অধীন থাকা কি আমাদের আরও উচিত নয়? আমাদের জাগতিক পিতারা যা ভালো মনে করতেন সেই অনুসারে আমাদের শাসন করেছেন, আর তা অল্প দিনের জন্য। কিন্তু আমাদের মঙ্গলের জন্যই ঈশ্বর আমাদের শাসন করেন, যেন আমরা তাঁর মতো পবিত্র হই। শাসনকে আমরা আনন্দের ব্যাপার বলে মনে করি না, বরং দুঃখের ব্যাপার বলেই মনে করি। কিন্তু ঈশ্বরের শাসন মেনে নেবার ফল হল শান্তিপূর্ণ সৎ জীবন। বাঁশি তৈরি। শাসনকে আমরা আনন্দের ব্যাপার বলে মনে করি না, বরং দুঃখের ব্যাপার বলেই মনে করি। কিন্তু ঈশ্বরের শাসন মেনে নেবার ফল হল শান্তিপূর্ণ সৎ জীবন। ইব্রীয় ১২:১১। একটা বাঁশের টুকরো একদিন তার মালিককে খুব তিক্তভাবে অভিযোগ করছিল, কারণ মালিক তাকে কেটে ছেঁটে তার মধ্যে ছিদ্র তৈরি করছিল। কিন্তু এইসব অভিযোগের প্রতি মালিকের কোনো মনোযোগই ছিল না। তিনি কোনো অনুশোচনা না করেই তার কাজ চালিয়ে যেতে লাগলেন। তিনি একটা বাঁশের টুকরো দিয়ে বাঁশি তৈরি করছিলেন, কিন্তু বাঁশের তিক্ত অভিযোগের প্রেক্ষিতে তাকে খুব সতর্কভাবে তার এই গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে হচ্ছিল। তিনি মনে মনে বলছিলেন, হায় রে বাঁশ, তোকে কেটে ছেঁটে যদি তোর মধ্যে এই ছিদ্র সৃষ্টি না করতাম তবে তো তুই আজীবন সেই অকেজো বাঁশি থাকতিস। আমি যা করছি তা হয়তো তোর কাছে এখন কষ্টকর মনে হতে পারে, ভাবতে পারিস আমি তোকে ধ্বংস করে ফেলছি, কিন্তু আসলে তা না। আমি তোকে একটা বাঁশিতে রূপ দিচ্ছি যে বাঁশির সঙ্গীত মূর্ছনায় একদিন মানুষের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে, ভারাক্রান্ত হৃদয় হয়ে উঠবে সবল ও সতেজ। এই ছাটাছাটির মধ্য দিয়ে আমি তোকে প্রস্তুত করছি, আর এতেই তুই পৃথিবীর জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবি। আশা করি এই ছোট্ট উপাখ্যানের কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না। কোনো মঞ্চ থেকে বা রেডিও টিভিতে যে বাঁশির পাগল করা সুর আমরা শুনি তাকেও ওই একইভাবে ছুরি বা অন্যান্য অস্ত্র দিয়ে প্রথমে কেটে ছেঁটে পরিষ্কার করতে হয়েছিল। কষ্ট দেওয়া বা ধ্বংস করাই মালিকের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হল তাকে দিয়ে একটা সুশ্রাব্য সঙ্গীত যন্ত্র তৈরি করা। পরিবারের মধ্যে পিতামাতার কাছ থেকে খাবার দাবার, পোশাক পরিচ্ছদ ইত্যাদি গ্রহণ করতে এবং সকল প্রকার আরামপ্রদ জিনিসপত্র গ্রহণ করতে কোন সন্তানেরই না ভালো লাগে, কিন্তু পিতা হাতে একটা বেত নিয়ে আসুক এটা কেউ মেনে নিতে চায় না। আসলে এটাই হয়তো তার জন্য সবচেয়ে দরকারি। ঠিক সেইভাবে আমাদের স্বর্গস্থ পিতাও বিশ্বস্তভাবে আমাদের ভালোবাসেন ও যত্ন নেন। তিনি আমাদের বিপদ দেখতে পান এবং সেই জন্য আগেই পরীক্ষার মধ্য দিয়ে আমাদের শক্তিশালী করে তোলেন। হতে পারে আপনার প্রিয় সন্তানের মৃত্যুর খবর দিয়ে একজন টেলিফোন করেছে, অথবা কোনো কারণে ভীষণভাবে আত্মিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিংবা ভীষণ শারীরিক ব্যথায় আপনি কাতরাচ্ছেন। বিপক্ষ শত্রু হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে, এটাই কি ভালোবাসা? নির্ধিতায় আপনার উত্তর এই হওয়া উচিত, হ্যাঁ, সমস্ত বিপদ, সমস্ত সমস্যা, ঘন অন্ধকার, সব এসবই আমাদের পিতার প্রকৃত ভালোবাসা ও যত্নের ফল। মনে রাখবেন, শাসন ও সংশোধনকারী ঈশ্বর বলেন, ধার্মিকতা ও শান্তির ফসল তারাই কাটে যারা কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে বীজ বপন ও তার যত্ন করে। বাইবেলের প্রথম পিতর দুইয়ের অধ্যায় ১৮ থেকে ২৫ পদ। বাড়ির চাকর বাকরেরা, তোমরা তোমাদের মনিবদের সম্মান করে তাদের অধীনে থাকো। যে মনিবেরা ভালো ও দয়ালু, কেবল যে তাদের অধীনতা স্বীকার করবে তা নয়, কিন্তু যারা কর্কশ ব্যবহার করেন তাদেরও অধীনতা স্বীকার করো। যদি কেউ অন্যায়ভাবে কষ্ট ভোগ করে এবং ঈশ্বরকে মনে রেখে তা সহ্য করে, তবে সে ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য। অন্যায় কাজের জন্য মার খেয়ে যদি তোমরা তা সহ্য করো, তবে তাতে গৌরব করবার কি আছে? কিন্তু ভালো কাজ করেও যদি তোমরা তার জন্য কষ্ট পেয়ে তা সহ্য করো, তবে সেটাই ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য। এরই জন্য ঈশ্বর তোমাদের ডেকেছেন, কারণ খ্রিস্টেও তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছেন, যেন তোমরাও তারই মতো চলো। পবিত্র শাস্ত্রে লেখা আছে, তিনি কোনো পাপ করেননি এবং কোনো ছলনার কথা তার মুখে শোনা যায়নি। লোকে তাকে যখন অপমান করেছে, তখন তিনি তাদের ফিরে অপমান করেননি, আর কষ্ট ভোগের সময় প্রতিশোধ নেবার ভয়ও দেখাননি। বরং যিনি ন্যায় বিচার করেন, তার হাতে তিনি নিজেকে ছেড়ে দিয়েছিলেন। তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছা মতো চলবার জন্য বেঁচে থাকি। তার দেহের ক্ষত তোমাদের সুস্থ করেছে। ভুল পথে যাওয়া ভেড়ার মতো তোমরাও ভুল পথে যাচ্ছিলে, কিন্তু যে রাখাল তোমাদের আত্মার দেখাশোনা করেন, তোমরা তার কাছে ফিরে এসেছ। আমাদের পালক, তিনি রাখালের মতো করে তার ভেড়া চড়ান, ভেড়ার বাচ্চাগুলো তিনি হাতে তুলে নেন। যিশাইয় ৪০ অধ্যায় ১১ পদ। পবিত্র বাইবেলের মধ্যে আমরা মেষপালক ও মেষপাল সম্বন্ধে অনেক লেখা দেখতে পাই। এ থেকে আমরা এই ছবি দেখি যে ঈশ্বর তার নিজের লোকদের কিভাবে যত্ন নিচ্ছেন। যীশুখ্রিস্ট নিজেই বলেছেন যে তিনি উত্তম মেষপালক, যিনি তার মেষদের জন্য প্রাণ দিয়েছেন। ঈশ্বরই পবিত্র শাস্ত্রের মধ্যে মেষপালকের উদাহরণ দিয়েছেন, কারণ তখনকার দিনে মধ্যপ্রাচ্যের ভেড়ার রাখালেরা প্রায়ই বিনীত ও ভেড়ার যত্ন নেওয়ার জন্য প্রয়োজনে আত্মোৎসর্গ করতেও সদা প্রস্তুত থাকত। তারা সাধারণত ছিপছিপে শক্ত ধরনের লোক হয়ে থাকে, যে তার ছড়ির হাতে খুব সতর্কতার সাথে তার পালের যত্ন নেয়। সে বন্য জন্তুর দিকে খুব সতর্ক দৃষ্টি রাখে এবং ভেড়াগুলো যাতে পথ চলতে চলতে কোনো বিপজ্জনক ফাটলে গিয়ে না পড়ে সেদিকেও তার লক্ষ্য রাখতে হয়। তারা খুব কমই ঘুমায়, কারণ অন্ধকার রাত্রে এই রাখালেরা প্রায় ক্ষুধার্ত হায়নার বিকট চিৎকার শুনতে পায়। এইভাবে রাত দিন তাদের কড়া পাহারায় কাটাতে হয় এবং সবসময় এই ঘন পশমযুক্ত সঙ্গীতের জন্য তার সম্পূর্ণ মনোযোগ রাখতে হয়। আজকের পবিত্র বাইবেল পাঠ থেকে আমরা দেখতে পাই যে প্রয়োজনে দুঃখ কষ্ট ভোগ করতে হলেও প্রেরিত পিতর আমাদেরকে স্বেচ্ছায় খ্রিস্টের অনুসরণ করতে অনুরোধ করেছেন। তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে কোনো অভিযোগ ছাড়াই প্রভু যীশু কেমন করে ক্রুশের উপর আমাদের পাপের যাতনা বহন করেছিলেন। তিনি আমাদের মনে চেতনা দিয়ে এই উৎসাহ সঞ্চার করেছেন যে আমরা ঈশ্বরের পালের ভেড়া। একসময় আমরা তার পালের ছিলাম না, কিন্তু এখন যিনি আমাদের প্রাণের পালক, আমাদের তত্ত্বাবধানকারী, তার কাছেই আমাদের নিয়ে আসা হয়েছে। এইভাবে আমাদের প্রভু আমাদের আত্মিক বিপদ সম্পর্কে সদা সতর্ক রয়েছেন। তিনি আমাদের আত্মিক শত্রুকে চেনেন। অতএব আমরা সুনিশ্চিত যে এই জাগতিক বিষয়বস্তু, দেহের কামনা বাসনা এবং সর্বোপরি শয়তান কখনোই আমাদের ধ্বংস করতে সক্ষম হবে না। বাইবেলের প্রথম পিতর ৪ অধ্যায় ৭ থেকে ১৯ পদ। এখন সব কিছুর শেষ সময় কাছে এসে গেছে, সেই জন্য তোমাদের মন স্থির করো এবং নিজেদের দমনে রাখো, যেন প্রার্থনা করতে পারো। তোমরা একে অন্যকে গভীরভাবে ভালোবাসো, আর এটি হল সবচেয়ে বড় কথা, কারণ ভালোবাসা অনেক পাপকে ঢেকে রাখে। কোনোরকম বিরক্তি প্রকাশ না করে তোমরা একে অন্যকে অতিথি হিসেবে গ্রহণ করো। ঈশ্বরের দয়া পেয়ে যে লোক বিশ্বস্তভাবে তা কাজে লাগিয়েছে, সেই রকম লোক হিসাবে তোমরা ঈশ্বরের কাছ থেকে যে রকম দান পেয়েছ তা একে অন্যের সেবা করবার জন্য ব্যবহার করো। যদি কেউ প্রচার করে তবে সে এইভাবে প্রচার করুক যেন সে ঈশ্বরের নিজের মুখের কথা বলছে। যদি কেউ সেবা করে তবে ঈশ্বরের দেওয়া শক্তিতে সে সেবা করুক যেন যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সব কিছুতে ঈশ্বরেরই গৌরব পান। গৌরব ও শক্তি চিরকাল তারই। আমেন। খ্রিস্টিয়ান হিসেবে কষ্ট ভোগ। প্রিয় বন্ধুরা, তোমাদের পরীক্ষার জন্য তোমরা যে ভীষণ কষ্ট পাচ্ছ তাতে আশ্চর্য হয়ে মনে করো না যে তোমাদের উপর অদ্ভুত কিছু একটা হচ্ছে। তার চেয়ে বরং তোমরা যে খ্রিস্টের দুঃখ ভোগের ভাগ নিচ্ছ তাতে আনন্দিত হও, যেন তার মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরা আনন্দে পূর্ণ হও। খ্রিস্টের জন্য যদি তোমরা অপমানিত হও তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাপূর্ণ আত্মা তোমাদের উপরে আছেন। তোমাদের মধ্যে কেউ খুনি, চোর, অন্যায়কারী হয়ে বা অন্যায়ভাবে অন্যের ব্যাপারে হাত দিয়ে কষ্টভোগ না করুক, কিন্তু খ্রিস্টিয়ান হিসাবে যদি কেউ কষ্টভোগ করে তবে সে লজ্জা না পাক, বরং তার সেই নাম আছে বলে সে ঈশ্বরের গৌরব করুক। বিচার আরম্ভ হওয়ার সময় হয়েছে এবং তা ঈশ্বরের পরিবারের লোকদের থেকেই শুরু করা হবে। আর যদি সেই বিচার আমাদের থেকেই শুরু করা হয় তবে ঈশ্বরের দেওয়া সুখবর মেনে নেয়নি তাদের অবস্থা কি হবে? শাস্ত্রে আছে, ঈশ্বর ভক্ত লোকের উদ্ধার পাওয়া যদি এত শক্ত হয় তবে যারা পাপী আর ঈশ্বরের প্রতি ভক্তিহীন তাদের অবস্থা কি হবে? তাহলে ঈশ্বরের ইচ্ছাতে যারা কষ্ট ভোগ করছে তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে নিজেদের তুলে দিক এবং ভালো কাজ করতে থাকুক। প্রতিশোধ নেবেন না। তোমরা ধন্য যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে ও অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে। তোমরা আনন্দ করো ও খুশি হয়ো, কারণ স্বর্গে তোমাদের জন্য এক মহা পুরস্কার আছে। তোমাদের আগে যে নবীরা ছিলেন লোকে তাঁদের এভাবে অত্যাচার করত। মথি লিখিত সুষমাচার 5:11-12। অনেক বছর আগে একজন প্রচারক চীন দেশের গ্রামে গ্রামে ঈশ্বরের বাক্য প্রচার করতেন, কিন্তু তার কাজের কোনো সামান্যতম ফলও দেখা গেল না। তিনি নিজে নিজে বলছিলেন, বাধ্যত আমার কাজ নিষ্ফল। তারপর একদিন এক চৈনিক ছাত্র বলল, মহাশয়, আমি আপনার দেওয়া সুসংবাদ শুনেছি। আপনি যাকে যীশু বলেন তার সম্পর্কে আপনি অদ্ভুতভাবে কথা বলতে পারেন। আমার আত্মিক পিপাসা রয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই যীশু সম্পর্কে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তিনি জিজ্ঞাসা করলেন, কি সেই প্রশ্ন? সেই প্রশ্ন হল এই। এই বলে সেই অবিশ্বাসী ছেলে ওই প্রচারকের গালে কষে এক চড় বসিয়ে দিল। তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তারপর নম্র স্বরে ভীত বিহ্বল কণ্ঠে ঈশ্বরের দাস জিজ্ঞাসা করলেন, হে তুমি কেন করলে ভাই? সে উত্তর দিল, আমি দেখতে চেয়েছিলাম অপমানের জন্য আপনি কিরূপ বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেন এবং কিভাবে প্রতিশোধ নেন। প্রচারক বললেন, প্রতিশোধ থেকে কিছুই আশা করা যায় না বন্ধু। তিনি আরও বললেন, আমার প্রভু ও মনিব বলেছেন, যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে ও অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে, তোমরা আনন্দ করো ও খুশি হও। সজল নয়নে তখন সেই ছাত্র বলল, মহাশয়, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি আপনার মুখে যীশুর দুর্জয় বাক্য শুনেছিলাম, কিন্তু এখন আমি তা পালন করতে দেখেছি। আপনার জীবনে আমি অর্থহীন কথা থেকে সাবধান হওয়ার শিক্ষা লাভ করেছি। আপনার শিক্ষাকে আপনি বাস্তবে রূপায়িত করেছেন। আমি এখন যীশুকে বিশ্বাস করতে চাই। বন্ধু, খ্রিস্টের জন্য কাজ করার সময় লোকেরা যদি আপনার সমালোচনা করে আপনি কি উত্তেজিত হন না আনন্দ করেন? যীশু আমাদের বলেছেন, তার জন্য অপমানিত হলে বা অত্যাচারিত হলে আমরা যেন আনন্দিত হই, কারণ স্বর্গে আমাদের জন্য মহা পুরস্কার তোলা আছে। সুতরাং প্রভুর সেবা করার জন্য যদি কেউ আপনাকে আঘাত করে বা অপমান করে তবে তার প্রতিশোধ নেবেন না।
এখন যে দিকে যা।